মার্কিন সরকার বিশ্বের 14 জন সাহসী নারীকে পুরস্কার দিয়েছে সম্প্রতি, তাদের মধ্যে আপনি একজন। এটা অবশ্যই আপনার কাজের একটা স্বীকৃতি, তো কেমন লেগেছিল ওয়াশিংটনে যখন আপনি এই পুরস্কার নিলেন?
খুব ভালো লেগেছিল, কিন্তু অবাকও লেগেছিল। পরে অবশ্যই মনে করলাম যে না, অবাক লাগা উচিত না, গর্বই করা উচিত। আর এটা অবশ্যই আমার নিজের জন্য না, আমি অনেকের সাথে কাজ করি এবং বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট একটি সংগঠন যার সাথে বেশ কয়েকদিন ধরে কাজ করছি, আর আইন ও সালিশ কেন্দ্র, আর আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের সংগঠন বা বিভিন্ন ধরনের আন্দোলনের সাথে জড়িত বলে আমার মনে হয় সেই জন্যেই এই পুরস্কার পাওয়ার সুযোগটা হয়েছে। সো আমার আমি ওভাবেই নিয়েছি যে এটা আমাদের অনেকের সম্মিলিত প্রচেষ্টার একটা স্বীকৃতি আর কি। তো সেটা বোঝার পরে অনেক ভালো লেগেছে।
খবরের কাগজে পড়ছিলাম যে এই যে পুরস্কারটা আপনাকে দেওয়া হলো সেটার একটা ফোকাস পয়েন্ট হলো যে আপনি পিস এবং জেন্ডার ইকুয়ালিটি, ওমেন এম্পাওয়ারমেন্ট, হিউম্যান রাইটস ইত্যাদির সঙ্গে জড়িত বলে আপনাকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। এখনকার রাজনৈতিক পরিবেশে বাংলাদেশে পিস নিয়ে কাজ করাটা কতটা কঠিন, বা আপনি কি ধরনের কাজ করতে পেরেছেন বলে আপনার মনে হয়?
শান্তির ব্যাপারে যদি বলি তাহলে মেইনলি আমাদের পার্বত্য চট্টগ্রাম চুক্তি, অথবা যেটাকে আমরা শান্তি চুক্তি বলে অনেকে জানি, সেই চুক্তিটা বাস্তবায়ন করার জন্য আমরা পার্বত্য চট্টগ্রাম কমিশনের মাধ্যমে কাজ করি। সেখানে আমাদের বেশ কয়েক বছর ধরে এখন প্রচেষ্টা হচ্ছে যে যে শান্তি চুক্তি 19 বছর আগে হলো সেটার সম্পূর্ণ বাস্তবায়নের জন্য বারবার দাবি তোলা, এবং পাহাড়ি জনগণ যারা এটার বাস্তবায়ন চাচ্ছেন তাদের পাশে দাঁড়ানো, তাদের মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করা, বক্তব্য রাখা, এবং তাদের বক্তব্যের পাশাপাশি আমাদের বিশ্লেষণগুলো বিভিন্ন সময় দেওয়া।
আমি একটা অন্য বিষয়ে আসি এখন। আমরা সম্প্রতি দেখলাম যে সুপ্রিম কোর্ট রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে একটা রিট পিটিশনকে খারিজ করে দিয়েছে। এটার ভিত্তি কি? এই যে খারিজ করা হলো মানে এই রিটটা মরে গেল এবং এই বিষয়টা পুরোপুরি ধুলোয় মিশিয়ে গেল, নাকি এটাকে আবার সক্রিয় করার কোনো সুযোগ আছে?
না, এখনো আমার মনে হয় লিখিত রায়টা তো বা আদেশটা আমরা এখনো পাইনি, সেই জন্য এটা নিয়ে খুব বেশি কিছু বলাটা মুশকিল। কিন্তু পত্রপত্রিকা থেকে যতটা দেখেছি তাতে বোঝা গেছে যে একটি কারণে রিট খারিজ করা হয়েছে, যে বলা হয়েছে যারা রিটটা করেছিলেন তাদের নাকি স্ট্যান্ডিং নেই,
এই
হ্যাঁ ইখতিয়ার নেই বা ভিত্তি নেই এই প্রশ্ন উত্থাপন করা কোর্টের কাছে। তো সেটা ঠিক বুঝে উঠতে পারলাম না, কারণ যে 15 জন অরিজিনালি 1988 সনে এই রিট নিয়ে এসেছিলেন তাদের মধ্যে এখনও 5 জন বেঁচে আছেন, এবং তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন প্রফেসর আনিসুজ্জামান, যিনি নিজেই সংবিধানের যে বাংলা ভাষ্য সেটা উনি তৈরি করেছিলেন। তো ওনার মতো একজনের কী করে ভিত্তি থাকে না
সংবিধান নিয়েই
হ্যাঁ প্রশ্ন করার, সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কিন্তু যেটা বললাম যে অবশ্যই রায়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত এবং দেখা উচিত যে ওখানে কি কি ধরনের কারণগুলো দেওয়া হয়েছে।
সময় আপনি বলতে পারেন যে কবে আসবে এই আদেশ, মানে এই রায়ের লিখিত পার্শ্ব?
না, সেটা আমরা ঠিক বলতে পারি না আসলে, কোনো সময়সীমা এরকম করে বেঁধে দেওয়া থাকে না। কিন্তু যারা এই মামলাটা করেছিলেন তাদের অবশ্যই এই রায়ের বিরুদ্ধে তারা আমাদের উচ্চতর আদালতে বা অ্যাপেলেট ডিভিশনে যেতে চান কিনা সেটা তো নিশ্চয়ই তাদের বিবেচনা করতে হবে।
মানে আইনগতভাবে তারা চাইলে আবার অ্যাপিল করতে পারেন।
ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, এবং অন্য কোনো গ্রাউন্ডে হয়তো ভবিষ্যতে প্রশ্নটা উত্থাপন করতে পারবে।
বাংলাদেশে যে এত একজনের পর একজন ব্লগার বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা ইন্টারনেট অ্যাক্টিভিস্টকে হত্যা করা হয়েছে, এর সঙ্গে ধর্ম কিছুটা হলেও জড়িত, যদিও ইসলাম শান্তির কথা বলে, তারপর এই ধরনের ঘটনা হচ্ছে। রাষ্ট্রধর্ম ইসলাম কেন, কোনো রাষ্ট্রধর্ম রাখা নিয়েই প্রশ্ন উঠতে পারে, কিন্তু এই প্রশ্ন ওঠাটাও কি এখন সম্ভব বাংলাদেশে এই মুহূর্তে?
কেউ কেউ তো আমার মনে হয় প্রশ্ন তুলছেন যে ইভেন এই রায়টা হওয়ার পরপরই কিন্তু অনেক আলোচনা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে হয়েছে, অনলাইনে হয়েছে, এবং আমার মনে হয় অনেকেই তো প্রশ্নটা তুলছে যে যেখানে সংবিধানে পরিষ্কার করে বলা আছে যে কোনো ধর্মকে কোনো ধরনের রাজনৈতিক স্টেটাস বা অবস্থান দেওয়া হবে না, সেটা যেখানে বলা থাকে তাহলে কী করে রাষ্ট্রধর্ম পাশাপাশি থাকে? এবং এখানে একটা ব্যাপার যে রাষ্ট্রধর্ম থাকলে তাহলে অন্যান্য ধর্মের অবস্থানটা কী হয়, মানে আমাদের রাষ্ট্রধর্ম রাখা হয়েছে কিন্তু পাশাপাশি আমাদের যার যার বাক স্বাধীনতাও নিশ্চিত করা এবং যার যার ধর্ম পালন করার অধিকারও নিশ্চিত করা, কিন্তু এখানে কি কোনো একটা ধর্মকে অগ্রাধিকার দেওয়া হবে বা বিশেষ গুরুত্ব দেওয়া হবে, এটার ব্যাখ্যাগুলো কীভাবে আসবে, সেগুলো কোনো কিছুই তো কারো কাছে এই মুহূর্তে স্পষ্ট না।
আপনি কি মনে করেন যে কোনো দেশে, বাংলাদেশ একটা উদাহরণ হতে পারে, কিন্তু যে কোনো দেশে যদি কোনো রাষ্ট্রধর্ম থাকে, সে যে ধর্মই হোক, তাহলে অন্য ধর্মের মানুষের প্রতি অত্যাচারটা বেশি হয়?
আমাদের এখানে যেটা এখন সংবিধানে যে ব্যাপারটা থেকে গেছে। তাহলে রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু অন্যান্য ধর্মের যারা আছেন, হিন্দু, খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের, তাদের সমান অধিকার এবং সমান স্ট্যাটাস নিশ্চিত করা হবে, এটা বলা হয়েছে। কিন্তু এটা বাস্তবে কিভাবে হবে সেটা তো কারো কাছে পরিষ্কার না, এবং সেখানেই দুশ্চিন্তা যে এমনও হতে পারে ভবিষ্যতে যে সমান অধিকার বা সমান অবস্থানে কিভাবে তাদেরকে রাখা হবে, তার অর্থটা আসলে কি। আর দ্বিতীয়ত, যাদের আসলে যারা প্রকাশ্যে বলছেন যে তারা কোনো ধর্ম পালন করেন না, এবং ইদানিং এটা বাংলাদেশে অবশ্যই একটা ইস্যু যেখানে যে লেখক বা ব্লগারদেরকে খুন করা হচ্ছে একজনের পর একজন, তাদের মধ্যে বেশ কয়েকজন তো বলেইছেন পরিষ্কার করে যে তারা মনে করেন না যে তারা কোনো ধর্ম পালন করেন, তো এটার জন্য কি তাদের জীবন দিতে হবে? এবং আমরা একটা রাষ্ট্র হিসেবে বা একটা জাতি হিসেবে মনে করবো সেটা ঠিক? তাদের কি কোনো অধিকার থাকবে না?
এরকম কোনো স্ট্যাটিস্টিক্স কি আপনার জানা আছে যে এরশাদের আমলে যেটা হয়েছিল যে রাষ্ট্রধর্ম ইসলাম, তারপরে কি সংখ্যালঘুদের প্রতি অত্যাচার কি বেড়েছে বাংলাদেশ? এরকম কি কোনো রকম আনঅফিশিয়াল হলেও কোনো কোনো পরিসংখ্যান উঠে এসেছে?
যেই গবেষণাগুলো হয়েছে সেগুলোতে দেখিয়েছে যে আসলে অনেকেই কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের অনেকেই চলে গেছে, এবং তাদের সংখ্যা কমে গেছে, তাদের রেশিও কমে গেছে পুরো জনসংখ্যার মধ্যে। তো সেটা সরাসরি যে রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার কারণেই যে হয়েছে তা তো বলা যাবে না, কিন্তু নানান ধরনের কারণে হয়েছে, জমি দখল, ভয় ভীতি, বিভিন্ন সময় হামলা ইত্যাদি। কিন্তু এগুলোর মধ্যে, এগুলোর সাথে রাষ্ট্রধর্ম একটা ধর্ম থাকার সাথে কিছু সম্পর্ক থাকতেই পারে। আমার মনে হয় না যে বৈজ্ঞানিকভাবে সেই সম্পর্কটা কেউ এখন পর্যন্ত প্রমাণ করে দেখিয়েছে, বাট অবশ্যই একটা অনিশ্চয়তা বা নিজের অবস্থান একজন নাগরিক হিসেবে, হ্যাঁ, নিরাপত্তার অভাবের বিষয়টা তো চলে আসতেই পারে, মনে করা যেতে পারে যে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেলাম।
আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে একটার পর একটা ব্লগার হত্যার ব্যাপারটা, তো এগুলোকে ঠেকানোর ব্যাপারে বা যারা দায়ী, যারা হত্যাকারী, তাদের বিচার বা বিচার করা বা কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারে আমরা কোনো রকম কিছু করতে পারলাম না কেন? মানে এই ফেলিয়রটা কেন?
একদম যে কিছু হয়নি তা বলা যাবে না। রাজীব হায়দারের বিচার তো চলছে এবং অন্যান্য ঘটনাগুলোর প্রেক্ষিতে তদন্ত এখনও চলছে, কিন্তু যেটা আমার মনে হয় আমাদের জন্য খুব চিন্তার ব্যাপার, অবশ্যই এগুলো সব কিছু খুব সহজ না, এই ধরনের তদন্ত সম্পূর্ণ করা হয়তো সহজ না, কিন্তু এক বছরের মধ্যে ছটা ঘটনা হয়ে যাওয়া এবং কোনো তদন্ত সম্পূর্ণ না হওয়া এখন অবধি, এবং এই ব্যাপারে মনে হচ্ছে না যে কোনো খুব একটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অবশ্যই এটা হতে পারে যে হ্যাঁ, তদন্তের নিরাপত্তার স্বার্থে অনেক কিছু হয়তো প্রকাশ্যে বলা হচ্ছে না, কিন্তু আমার মনে হয় এতটুকু তো যেখানে পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমার মনে হয় পুরো জাতিও জানতে চাইছে যে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কত দূর অগ্রসর হচ্ছে প্রক্রিয়াটা, সেই ক্ষেত্রে তো যারাই এই তদন্তের দায়িত্বে আছেন তাদের তো অন্তত করে জানানো উচিত যে কোন পর্যায় পর্যন্ত গেছেন, কোথায় কতদূর কি হয়েছে, এবং এগুলোর সম্পর্কে একটা ট্র্যাক রাখা, খবর রাখা, সেটা অনেক বেশি জরুরি। এবং ঠিক সেভাবে জিনিসগুলো তো মনে হয় দেখা হচ্ছে না। এখন আমরা জানি পুরো দেশ জুড়ে তনু হত্যার ব্যাপারে যেরকম করে একটা প্রতিবাদ উঠেছে, সেখানে সবাই কিন্তু দাবি করছেন যে একদম পদে পদে ধাপে ধাপে কি হচ্ছে সেটা জনগণই জানতে চাইছে, এবং গণমাধ্যমের ভূমিকার কারণে এবং এই আন্দোলনের ভূমিকার কারণে অনেকে বাধ্য হচ্ছে, যারা তদন্তের দায়িত্বে আছেন, আমাদের আইন প্রয়োগকারী সংস্থার যারা আছেন তারা বাধ্য হচ্ছে তথ্য দিতে। কিন্তু ঠিক একইভাবে আমার মনে হয় যে ব্লগার এবং লেখকদের উপর যে ধরনের হামলাগুলো এসছে, প্রকাশক তাদের উপর যে ধরনের হামলা এসছে, সেই ব্যাপারে একইভাবে একই ধরনের জবাবদিহিতা থাকা উচিত।
এটার মধ্যে কি কোনো রাজনৈতিক গন্ধ আছে নাকি এটা জাস্ট হচ্ছে না অব্যবস্থাপনার কারণে আর কি?
আমার মনে হয় এখানে আমাদেরও একটা বড় গাফিলতি আছে। আমার মনে হয় যে আমরা ধরে নিচ্ছি যে যারা এই ঘটনাগুলোর শিকার হয়েছেন, যে ব্লগাররা এবং যে লেখক এবং প্রকাশক, তাদের পরিবারগুলো বিচারের দাবির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছেন নিজেদের তাগিদ থেকে। তাদের কোনো কোনো সহকর্মীও এই বিষয়গুলো তুলছেন, যেমন গণজাগরণ মঞ্চ বলেন বা এরকম কয়েকটা প্ল্যাটফর্ম থেকে দাবিগুলো তোলা হচ্ছে, কিন্তু সার্বিকভাবে মানবাধিকার সংগঠনগুলো থেকে বা মানবাধিকার আইনজীবী যারা আছেন বা কর্মী যারা আছেন, তারা কিন্তু সবাই মিলে ওরকম কোনো প্ল্যাটফর্মও কিন্তু এখন পর্যন্ত তৈরি করেননি যেখানে ইনাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হবে। তার মানে সেটারও খুব দরকার আছে যে সবাই মিলে এই বিষয়গুলোকে একদম আমাদের সবচাইতে ক্রিটিক্যাল ইস্যু হিসেবে ধরে সবাই মিলে এটা নিয়ে একটা কাজ করা উচিত, যাতে আমরা এই জবাবগুলো পেতে পারি।
আপনি যেহেতু এই পুরস্কারটি পেয়েছেন এবং তার মধ্যে মানবাধিকার একটা খুব বড় পয়েন্ট, আপনারা কি যেটা আপনি নিজে বলেন এরকম কি কোনো কিছু তৈরি করার কথা আপনারা ভেবেছেন, যাতে এই যে খুব বার্নিং ইস্যুগুলো এখন বাংলাদেশে ধর্ষণ, ব্লগার হত্যা, অন্তত বিচার পাওয়ার যে জায়গাটা সেখানে এরকম কোনো একটা সার্কেল তৈরি করে, একটা দল তৈরি করে সেই সামাজিক ইস্যুগুলো তুলে ধরার এরকম কোনো কথা আপনারা কিছু ভাবছেন?
অনেকে যারা বিভিন্ন আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদের মধ্যে অবশ্যই যোগাযোগ থাকে, কিন্তু হ্যাঁ আমার মনে হয় সময়ই এসছে যে নিজেদের মধ্যে অনেক ধরনের বিভেদ টিভেদ থাকতে পারে, একজন আরেকজনের উপর অনাস্থা রাখতে পারে বিভিন্ন বিষয়, হয়তো সবার রাজনৈতিক মতামত এক না বা রাজনৈতিক অবস্থান এক না, সেই বিষয়গুলো ভুলে গিয়ে আমার মনে হয় মানবাধিকারের বিষয়ে আমাদের কিন্তু একই প্ল্যাটফর্মে বা সমন্বিতভাবে অন্তত কাজ করা অনেক দরকার। আমি আশা করছি আমরা সবাই মিলে সেইভাবে অগ্রসর হতে পারবো।